van.
Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله.
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم
گزشتہ خطبے میں
گوت خطبہ ہے آمی حضرت ہلال بن امیہ رضی اللہ تعالی عنہ سمرتی چارن کرچلام اور یہ سمرتی چارنے তাবুকের যুদ্ধেরও উল্লেখ হয়েছে। হযরত হেলাল রাদিয়াল্লাহু আনহু সেই তিনজন পশ্চাতে থেকে যাওয়াদের একজন ছিলেন যারা এই যুদ্ধে যোগদান করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসার পর এসব লোকের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন আর কিছুটা শাস্তিও প্রদান করেন। এতে এই তিনজন খুবই উদ্বিগ্ন ছিলেন আর আল্লাহর সমীপে বিনত হয়ে ইস্তেগফার ও তওবা করতে থাকেন। এমনকি এই তিনজন সাহাবীর আহাজারি যাদের মধ্যে হযরত হেলাল রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহ তাআলার সমীপে গৃহীত হয় আর তাদের ক্ষমার বিষয়ে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন। যা হোক, এ সম্পর্কে এ কথা বর্ণিত হয়েছিল যে সাহাবিরা এই যুদ্ধের প্রস্তুতির জন্য কত বেশি কোরবানি করেছিলেন আর এটিও উল্লেখ হয়েছিল যে কতিপয় আরো মানুষ যাদের হৃদয়ে কপটতা ছিল তারা এতে যোগদান করেনি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে মিথ্যে অজুহাত দেখিয়ে কয়েকজন প্রথমে যুদ্ধে যেতে অস্বীকার করে আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কপটদের বিষয়টি আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। এরই ধারাবাহিকতায় আরও কিছু কথা রয়েছে যা আমি এখন উপস্থাপন করব। সেসব মানুষ যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না যাওয়াকে প্রাধান্য দিচ্ছিল তাদের মধ্যে একজন ছিল জাদ বিন কায়েস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি রোমানদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের সাথে যাবে না? সে এই অজুহাত দেখায় যে সে মহিলাদের কারণে পরীক্ষা বা নৈরাজ্যের মধ্যে পড়তে পারে, মহিলারা রয়েছে, পারিবারিক দায় দায়িত্ব রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, তাই তাকে পরীক্ষায় ফেলা না হোক। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নেন এবং তাকে অনুমতি দিয়ে দেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন যে ওয়ামিনহুম মাইয়াকু উলুদাল্লি ওয়ামিনহুম মাইয়াকু উলুদাল্লি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লা মুহিতাতুম বিল কাফিরিন। আর তাদের মধ্যে এমন লোকও আছে যে বলে, আমাকে অনুমতি দাও আর আমাকে পরীক্ষায় ফেলো না। জেনে রাখো, তারা পূর্বেই পরীক্ষায় নিপতিত হয়েছে এবং নিশ্চয়ই জাহান্নাম কাফেরদেরকে সব দিক থেকে পরিবেষ্টন করে রয়েছে। মদিনার একজন ইহুদি নাম ছিল সুয়াইলাম। সে মদিনার জাসুম অঞ্চলে বসবাস করত, যাকে বীরে জাসেমও বলা হয়। এখানে মদিনা হতে সিরিয়ার পথে আবুল হায়সাম বিন তাহিয়ানের কূপ ছিল। এর পানি খুবই সুমিষ্ট ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর পানি পান করেন এবং তা পছন্দ করেন। সেই ইহুদির বাড়িটি ছিল কপটদের আখড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান যে মুনাফিক বা কপটরা সেখানে সমবেত হচ্ছে আর তারা লোকদেরকে অর্থাৎ মুসলমানদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের যুদ্ধে যেতে বাধা দিচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এসব লোকের কাছে যাও আর তাদের কাছে গিয়ে সেসব বিষয় সম্পর্কে জিজ্ঞেস করো যা তারা বলেছে। যদি তারা একথা অস্বীকার করে তাহলে তাদের বলে দিও, আমি সংবাদ পেয়েছি যে তোমরা এই এই কথা বলেছ। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু যখন সেখানে পৌঁছেন আর তিনি সেসব কথা বলেন, তখন ওই লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এসে ক্ষমা চাইতে আরম্ভ করে। তাদের এই অবস্থাকে আল্লাহ তাআলা এই বাক্যে বর্ণনা করেছেন যে ইয়াহজারুল মুনাফিকুনা আন তুনাজ্জাল আলাইহিম সূরাতুম তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম কুল ইসতাহজিউ ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহজারুন। ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة منكم নুআযিব তায়ফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। মুনাফিকরা ভয় পায় তাদের বিরুদ্ধে আবার কোনো সুরানা অবতীর্ণ করে দেয়া হয় যা এদেরকে অর্থাৎ মুসলমানদেরকে তাদের মনের গোপন কথা জানিয়ে দিবে, তুমি বলো তোমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতে থাকো। অর্থাৎ এরা ভয় পাবার কথাও হাসি ঠাট্টার ছলেই করে থাকে। তোমরা যে বিষয়ের ভয় করছো নিশ্চয়ই আল্লাহ তা প্রকাশ করে দিবেন। তুমি তাদের জিজ্ঞেস করে অবশ্যই তারা বলবে, আমরা যে কেবল খোশ গল্প ও ক্রীড়া কৌতুকে মত্ত ছিলাম। তুমি বলো তোমরা কি আল্লাহ এবং তার নিদর্শনাবলী এবং তার রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছিলে? তোমরা কোনো খোড়া অজুহাত দেখিও না, নিশ্চয়ই তোমরা ঈমান আনার পর কাফির হয়ে গেছো। আমরা যদি তোমাদের এক দলকে মার্জনা করে দেই তাহলে অন্য একটি দলকে শাস্তিও দিতে পারি, কারণ তারা অবশ্যই অপরাধী। যা হোক, এই ছিল তখনকার অবস্থা। যুদ্ধে যাবার পূর্বে না যাওয়ার জন্য ষড়যন্ত্র করছিল কতক, আর মুনাফিকরাও এতে জড়িত ছিল, আর ইহুদি তাদেরকে প্ররোচিত করছিল। কতক খোড়া অজুহাত দেখাতে থাকে, আর পরবর্তীতে ফিরে আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে অজুহাত দেখায়। যাহোক, তিনি সাল্লাম তাদের বিষয়টি আল্লাহর হাতে সমর্পণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করেন আর মদিনার নিকটে বা উপকণ্ঠে পৌঁছেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় কতক লোক এমন আছে যারা প্রত্যেক সফর ও উপত্যকায় তোমাদের সাথে ছিল। সাহাবিরা নিবেদন করেন, হে আল্লাহ রসুল, তারা যদি মদিনায়ই থাকে তাহলে কিভাবে আমাদের সাথে হলো? তিনি বলেন, ঠিকই বলেছ, তারা মদিনায়ই আছে কিন্তু কোনো অজুহাত বা কোনো ব্যাধি তাদের আটকে রেখেছিল। এরা এমন মানুষ ছিল যাদের অজুহাতও সঙ্গত ছিল এবং তাদের ব্যাধিও ছিল বা কোনো সমস্যা দেখা দিয়েছিল যে কারণে তারা ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারেনি। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের সাথেই রেখেছেন। তাবুক থেকে প্রত্যাবর্তনের সফরে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দ্রুত যাচ্ছি, কাজেই তোমাদের মধ্যে যে চায় সে আমার সাথে দ্রুত আসো, আর যে চায় থেকে যাও, অর্থাৎ ধীরে সুস্থে আস্তে ধীরে পেছনে পেছনে আসুক। এরপর বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা যাত্রা করি, এমনকি আমরা মদিনা দেখতে পাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি তাবা, অর্থাৎ পবিত্র ও স্বাস্থ্যকর, আর এটি ওহদ, এটি এমন পাহাড় যা আমাদেরকে ভালোবাসে আর আমরাও একে ভালোবাসি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারদের বাড়িঘরের মধ্যে সবচেয়ে উত্তম বাড়ি হচ্ছে বনু নাজ্জারের বাড়ি, এরপর বনু আব্দুল আশালের বাড়ি, এরপর বনু আব্দুল হারেস, বনু খাজরাজের বাড়ি, এরপর বনু সায়েদার বাড়ি। এমনকি তিনি আনসারদের সব বাড়িঘরকে উত্তম আখ্যায়িত করেন। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু আমাদের সাথে এসে মিলিত হন। বর্ণনাকারী বলছেন, তখন আবু উসায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি জানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বাড়িঘরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আর আমাদেরকে শেষ ভাগে রেখেছেন? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে যান এবং নিবেদন করেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আনসারদের বাড়িঘরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন অথচ আমাদেরকে শেষ ভাগে রেখেছেন। একথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য কি এটি যথেষ্ট নয় যে তোমরা কল্যাণপ্রাপ্তদের অন্তর্ভুক্ত? এটি সহিহ মুসলিমের রেওয়ায়েত বা হাদিস। তাবুক থেকে প্রত্যাবর্তনের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য মদিনাবাসী নারী পুরুষ এবং শিশুরা মদিনার বাইরে বা উপকণ্ঠে সানিয়াতুল বিদার কাছে আসেন। সেখানে তারা পৌঁছে গিয়েছিলেন। সানিয়াতুল বিদা মদিনার নিকটবর্তী একটি জায়গা বা স্থান, আর মদিনা থেকে মক্কায় গমনকারীদের এই স্থানে গিয়ে বিদায় জানানো হতো, এই জন্য এই স্থানকে সানিয়াতুল বিদা বলা হতো। জীবনচরিত রচয়িতাদের দৃষ্টিতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কুবার দিক থেকে মদিনায় প্রবেশ করেন, মদিনার এই দিকেও সানিয়াতুল বিদা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার রেওয়ায়েত অনুসারে সেখানে মদিনার শিশুরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানায়, আর মেয়েরা এই গীত গাইছিল, তাল আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবু শুক্রু আলাইনা মা দা আল্লাহ দা। অর্থাৎ সানিয়াতুল বিদার দিক থেকে চতুর্দশীর রাতের চাঁদ আমাদের উপর উদিত হয়েছে, আর আমাদের জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন আবশ্যক হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো না কোনো আহ্বানকারী থাকবে। কয়েকজন হাদিসের ভাষ্যকার, যেমন বুখারির ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানি, তিনি বুখারির ভাষ্য বা ব্যাখ্যা রচনা করেছেন। তার ধারণা হলো খুব সম্ভব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত রওয়ায়েতে যেসব পংক্তির উল্লেখ রয়েছে যা আমি পাঠ করেছি, এর সম্পর্ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময়ের সাথে হবে, কেননা তখন সানিয়াতুল বিদায় লোকেরা এবং শিশু কিশোররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছিল, কেননা সিরিয়া থেকে আগতদের এই স্থানেই স্বাগত জানানো হতো। মদিনাবাসীরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সংবাদ পান, তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত ও জানানোর জন্য মদিনার উপকণ্ঠে সেই স্থানে গমন করেন, যেমনটি হযরত সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। আমার স্মরণ আছে, আমি অন্যান্য শিশু কিশোরদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য সে সময় সানিয়াতুল বিদায় গিয়েছিলাম, যখন তিনি তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করছিলেন। ইমাম বাইহাকিও একথা বর্ণনা করেছেন যে শিশু কিশোররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব পংক্তি পাঠের মাধ্যমে স্বাগত জানিয়েছিল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে মদিনায় ফিরে আসছিলেন বা ফিরে এসেছিলেন। মোট কথা, ঐতিহাসিক এবং জীবনী লেখকদের উভয় প্রকার মতামত রয়েছে, অর্থাৎ কতকের মতে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের সময়কার, এবং কতকের দৃষ্টিতে তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময় এসব পংক্তি পাঠ করা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা রীতি ছিল, যখনই কোনো সফর থেকে মদিনায় তিনি ফিরে আসতেন তখন প্রথমে মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়তেন। সুতরাং যখন তিনি তাবুক থেকে ফিরে আসেন তখন তিনি চাশতে নামাজের সময় মদিনায় প্রবেশ করেন এবং প্রথমে মসজিদে দুরাকাত নামাজ পড়েন। নামাজ আনতে লোকদের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই অবস্থান করেন, অর্থাৎ দুরাকাত নফল পড়ার পর সেখানেই উপবেশন করেন। তখন সেসব লোকও তার সাথে সাক্ষাতের জন্য আসে যারা ইচ্ছাকৃতভাবে পেছনে রয়ে গিয়েছিল, যারা কোনো কারণ ছাড়াই পেছনে থেকে গিয়েছিল, তারা জেনে শুনে তার সামনে নিজেদের কোনো না কোনো অজুহাত দেখাচ্ছিল। এমন লোকদের সংখ্যা ছিল 80 জনের কাছাকাছি। সত্য কী তা জানা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিভিন্ন অজুহাত, তিনি জানতেন যে এরা যেসব অজুহাত দেখাচ্ছে তা মিথ্যা অজুহাত, তা সত্ত্বেও তাদের মন গড়া বিবরণ গ্রহণ করতেন আর তাদেরকে উপেক্ষা করতে থাকেন আর তাদের বয়াতও নিতে থাকেন এবং তাদের জন্য ইস্তেগফারও করতে থাকেন। কিন্তু যেমনটি পূর্বে বিস্তারিত আলোচনা হয়েছে, হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত মুরারা বিন রবি রাদিয়াল্লাহু আনহু এবং হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কোনো মিথ্যা অজুহাত দেখাননি, আর এ কারণে কিছুকাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি তারা সহ্য করেন। তারা অনেক কান্নাকাটি করেন, আহাজারি করেন আর অনুশোচনার সাথে আল্লাহ তাআলার সমীপে বিনত থাকেন। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের তওবা গ্রহণ করার ঘোষণাও প্রদান করেন। দ্বিতীয় যে সাহাবীর স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত মুরারা বিন রবি আমরি রাদিয়াল্লাহু আনহু। হযরত মুরারা রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম ছিল রবি বিন আদি, তার পিতার নাম রবি এবং রবিয়াও বর্ণনা করা হয়। হযরত মুরারা বিন রবি আমরি রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক ছিল আনসারদের ঔস গোত্রের বনু আমর বিন ঔফের সাথে। আরেক রেওয়ায়েত অনুসারে তার সম্পর্ক বনু আমর বিন ঔফের মিত্র গোত্র কুজার সাথে ছিল। কুজা আরবের একটি প্রসিদ্ধ গোত্র, যাদের অবস্থান মদিনা থেকে 10 মাইল দূরের কুরা উপত্যকার সামনে মাদায়েনে সালের পশ্চিমে। হযরত মুরারা বদরের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেন। ইমাম বুখারি ও সাহাবিদের জীবনীর উপর লিখিত পুস্তকাদিতে বদরের যুদ্ধে তার অংশগ্রহণের উল্লেখ পাওয়া যায়। যদিও ইবনে হিশাম বদ্রি সাহাবিদের তালিকায় তার নাম লিপিবদ্ধ করেননি। তিনি সেই তিনজন আনসার সাহাবির অন্তর্ভুক্ত ছিলেন যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, যাদের উল্লেখ পূর্বে করা হয়েছে এবং যাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাওবা আলাইহিম লিয়াতুবু অর্থাৎ আর আল্লাহ সেই তিনজনের তওবা গ্রহণ করে সদয় দৃষ্টিপাত করলেন যারা পেছনে রয়ে গিয়েছিল, এমনকি ভূপৃষ্ঠ এর বিশালতা সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তাদের জন্য তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। আর তারা বুঝে গিয়েছিল যে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে তার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয়স্থল নাই। অতঃপর তিনি তাদের প্রতি সদয় দৃষ্টিপাত করলেন যেন তারা প্রত্যাবর্তন করে। নিশ্চয়ই আল্লাহই বারবার তওবা গ্রহণকারী এবং পরম দয়াময়। যেমনটি পূর্বেই উল্লেখ করা হয়েছে যে পিছনে থেকে যাওয়া এই তিনজন সাহাবি ছিলেন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত মুরারা বিন রবি রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। আর তারা তিনজনই আনসারি সাহাবি ছিলেন। এই প্রেক্ষিতে হযরত মুরারা রাদিয়াল্লাহু আনহুর পৃথক কোনো বিবরণ বা বর্ণনা নেই। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুরই বিস্তারিত বর্ণনা রয়েছে যা হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে গত খুতবায় বর্ণনা করেছি, তাই পুনরায় এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। পরবর্তী যে সাহাবির স্মৃতিচারণ হবে তার নাম হল উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু। তার ডাকনাম ছিল আবু আবদুল্লাহ এবং আবু গাজওয়ান। হযরত উতবা বনু নওফেল বিন আবদে মানাফ গোত্রের মিত্র ছিলেন। তার পিতার নাম ছিল গাজওয়ান বিন জাবের। হযরত উতবার ডাকনাম আবু আবদুল্লাহ ছাড়া আবু গাজওয়ানও বলা হয়ে থাকে যেমনটি বর্ণিত হয়েছে। হযরত উতবা আরদা বিনতে হারেসকে বিয়ে করেছিলেন। তিনি স্বয়ং বর্ণনা করেন যে আমি সেসব লোকের মাঝে সপ্তম ছিলাম যারা সবার আগে ইসলাম গ্রহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিয়েছিলেন। ইবনে আসিরের মতে হযরত উতবা রাদিয়াল্লাহু আনহু যখন ইথিওপিয়ায় হিজরত করেন তখন তার বয়স ছিল 40 বছর। অপরদিকে ইবনে সাদের মতে মদিনায় হিজরতের সময় তার বয়স ছিল 40 বছর। যা হোক, তিনি যখন ইথিওপিয়া থেকে মক্কায় ফিরে আসেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই অবস্থান করছিলেন। হযরত উতবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই অবস্থান করেন। অবশেষে তিনি হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে মদিনায় হিজরত করেন আর তারা উভয় প্রাথমিক ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু উভয়ের মদিনা হিজরতের ঘটনার বিবরণ হল, মক্কা থেকে তারা উভয়ে মুশরিক কুরাইশদের সেনাদলের সাথে বের হয় যেন মুসলমানদের সাথে গিয়ে যোগ দিতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইদা বিন হারেস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানদের একটি সেনাদল সানিয়াতুল মারওয়া অভিমুখে প্রেরণ করেন। এটি রাবেখ শহরের উত্তর পূর্ব দিকে প্রায় 55 কিলোমিটার দূরত্বে অবস্থিত আর মদিনা মুনাওয়ারা থেকে এর দূরত্ব প্রায় 200 কিলোমিটার। এই অভিযাত্রী দলটি সেদিকে রওনা হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে একটি অভিজাতি দল প্রেরণ করেন। কুরাইশদের বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল ইকরামা বিন আবু জাহেল। এই উভয় দলের মাঝে একটি তীর নিক্ষেপ ছাড়া কোনো লড়াই বা যুদ্ধ হয়নি, যা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস নিক্ষেপ করেছিলেন, আর খোদার পথে নিক্ষিপ্ত এটি ছিল প্রথম তীর। সেদিন হযরত উতবা বিন গাজওয়ান এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু পালিয়ে মুসলমানদের সাথে গিয়ে যোগ দেন। তারা সেই কাফেলায় কাফেরদের সাথে এসেছিলেন, কিন্তু যেমনটি ইতিপূর্বে হযরত মিকদাদের স্মৃতিচারণে বর্ণিত হয়েছে যে তিনি অপর দিকে চলে আসেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামা নবীন পুস্তকে তরবারির জিহাদের সূচনা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষামূলক পদক্ষেপের উল্লেখ করতে গিয়ে ইতিহাসের বিভিন্ন গ্রন্থের বরাতে বর্ণনা করেন যে তরবারির জিহাদের অনুমতির ক্ষেত্রে প্রথম যে কোরআনের আয়াত অবতীর্ণ হয় তা দ্বিতীয় হিজরি সনে সফর মাসে অবতীর্ণ হয়েছিল। অর্থাৎ প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণা যে ঐশী ইঙ্গিত হিজরতের মাঝে করা হয়েছিল তার যথারীতি ঘোষণা দ্বিতীয় হিজরি সনের সফর মাসে করা হয়, যখন কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাথমিক দায়িত্ব সম্পন্ন করেন আর এভাবে জিহাদের সূচনা হয়। ইতিহাস থেকে জানা যায় যে কাফিরদের অনিষ্ট থেকে মুসলমানদের সুরক্ষিত বা নিরাপদ রাখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে চারটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যা তার উন্নত রাজনৈতিক দূরদৃষ্টি এবং রণকৌশলের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং খুবই সুস্পষ্ট প্রমাণ। আর সেসব পদক্ষেপ ছিল, প্রথমত তিনি সাসাম স্বয়ং সফর করে আশপাশের গোত্রগুলোর সাথে পারস্পরিক শান্তি ও নিরাপত্তার চুক্তি করতে আরম্ভ করেন যেন মদিনার আশপাশের এলাকা বিপদমুক্ত হয়ে যায়। এক্ষেত্রে তিনি বিশেষত সেসব গোত্রকে দৃষ্টিপটে রাখেন যারা কুরাইশদের সিরিয়ার যাতায়াত পথের সংলগ্ন অঞ্চলে বসবাস করত, কেননা যেমনটি সবাই অনুধাবন করতে পারে যে এরাই সেসব গোত্র ছিল যাদের কাছ থেকে মক্কার কুরাইশরা মুসলমানদের বিপক্ষে বেশি সাহায্য লাভ করতে পারত এবং যাদের শত্রুতা মুসলমানদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারত। দ্বিতীয় পদক্ষেপ তিনি যা গ্রহণ করেন তা হলো তিনি খবর সংগ্রহকারী ছোট ছোট দল মদিনার বিভিন্ন দিকে প্রেরণ করতে আরম্ভ করেন যেন কুরাইশ এবং তাদের মিত্রদের গতিবিধি সম্পর্কে অবগত হতে পারেন, আর কুরাইশদেরও যেন এ বিষয়টি দৃষ্টিপটে থাকে যে মুসলমানরা অজ্ঞাত নয়, আর এভাবে মদিনা অতর্কিত আক্রমণের সংকট থেকে মুক্ত থাকবে। তৃতীয় পদক্ষেপ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পর গ্রহণ করেছিলেন তা হলো এসব দল প্রেরণের পেছনে তার একটি উদ্দেশ্য এটিও ছিল যে এর মাধ্যমে মক্কা এবং এর আশপাশের দুর্বল এবং দরিদ্র মুসলমানদের যেন মদিনার মুসলমানদের সাথে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়, কেননা তখনও মক্কার আশপাশের অঞ্চলে বহু এমন লোক ছিল যারা আন্তরিকভাবে মুসলমান ছিল কিন্তু কুরাইশদের অত্যাচার নিপীড়নের কারণে নিজেদের ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে তারা ঘোষণা করতে পারছিল না, স্বীকার করতে পারছিল না, আর নিজেদের দারিদ্রতা এবং দুর্বলতার কারণে হিজরত করার সামর্থ্যও তাদের ছিল না, কেননা কুরাইশরা এমন লোকদের হিজরত করতে জোরপূর্বক বাধা দিত। অতএব পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه من هذه القريه الظالمه اهلها يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمه اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। অর্থাৎ হে মোমেনরা, খোদার ধর্মের সুরক্ষার্থে যুদ্ধ না করার তোমাদের কোনো কারণ নেই, আর সেসব পুরুষ নারী এবং শিশুদের জন্য যারা দুর্বল অবস্থায় রয়েছে এবং দোয়া করছে যে হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদেরকে এই শহর থেকে মুক্তি দাও যার অধিবাসীরা অত্যাচারী, আর আমাদের মতো দুর্বলদের জন্য নিজের পক্ষ থেকে কোনো বন্ধু ও সাহায্যকারী প্রেরণ করো। অতএব এসব দল প্রেরণের পেছনে একটি উদ্দেশ্য এটিও ছিল যেন এমন লোকেরা অত্যাচারী জাতির কাছ থেকে মুক্তি লাভের সুযোগ পায়, অর্থাৎ এমন লোকেরা যেন কুরাইশদের কাফেলার সাথে মিলেমিশে মদিনার কাছাকাছি পৌঁছতে পারে এবং এরপর মুসলমানদের দলের দিকে তারা পালিয়ে এসে যোগ দিতে পারে, মুসলমানদের সাথে এসে যোগদান করতে পারে। অতএব হাজরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেন, ইতিহাস থেকে প্রমাণিত যে প্রথম দলই যেটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবায়দা বিন আল হারেসের নেতৃত্বে প্রেরণ করেছিলেন এবং যেটি ইকরামা বিন আবু জাহেলের একটি দলের মুখোমুখি হয়েছিল, সেখানে মক্কার দুজন দুর্বল মুসলমান যারা কুরাইশদের সাথে এসেছিল তারা কুরাইশদের পরিত্যাগ করে মুসলমানদের সাথে এসে যোগ দেয়। অতএব রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে এই অভিযানে মুসলমানদের বাহিনী কুরাইশ বাহিনীর মুখোমুখি হলে দুই ব্যক্তি অর্থাৎ দুজন মিকদাদ বিন আমর এবং উদবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বনু জোহরা এবং বনু নওফেলের মিত্র ছিলেন, তারা মুশরিকদের কাছ থেকে পালিয়ে মুসলমানদের সাথে এসে যোগদান করে। আর তারা উভয়ে মুসলমান ছিলেন এবং কেবলমাত্র কাফিরদের অগোচরে মুসলমানদের সাথে যোগ দেওয়ার জন্য বের হয়েছিলেন, কাফেরদের সহায়তা নিয়ে মুসলমানদের সাথে যোগ দেওয়ার জন্য বের হয়েছিলেন। অতএব এসব দল প্রেরণের পেছনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উদ্দেশ্য এটিও ছিল যেন এমন লোকদের অত্যাচারী কুরাইশদের কাছ থেকে মুক্তি পাওয়ার এবং মুসলমানদের সাথে যোগ দেওয়ার সুযোগ লাভ হতে থাকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ যে পদক্ষেপটি গ্রহণ করেন তা হল তিনি কুরাইশদের সেসব ব্যবসায়িক কাফেলাকে বাধা দিতে আরম্ভ করেন যারা মক্কা থেকে সিরিয়ার অভিমুখে যাতায়াত করতো এবং যাতায়াতের পথে মদিনার পাশ দিয়ে অতিক্রম করতো। কেননা প্রথমত এসব কাফেলা যেদিক দিয়েই যেত মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার অগ্নি তারা প্রজ্বলিত করতে থাকতো। আর জানা কথা যে মদিনার চতুষ্পার্শ্বে ইসলামের শত্রুতার বীজ বপিত হওয়া মুসলমানদের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল। দ্বিতীয়ত এসব কাফেলা সর্বদা যুদ্ধাস্ত্রে সজ্জিত থাকতো। আর সবাই অনুধাবন করতে পারে যে এ ধরনের কাফেলার মদিনার এত কাছ দিয়ে যাওয়া মোটেই আশঙ্কামুক্ত ছিল না। আর তৃতীয়ত কুরাইশরা অধিকাংশ ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করে জীবন ধারণ করতো। এর এমন পরিস্থিতিতে কুরাইশদের দুর্বল করা এবং তাদেরকে তাদের অত্যাচারী কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং সন্ধি করতে বাধ্য করার জন্য সবচেয়ে নিশ্চিত এবং যুক্তিযুক্ত এবং কার্যকর মাধ্যম ছিল তাদের ব্যবসা বাণিজ্যের পথ রোধ করা বা বন্ধ করে দেওয়া। অতএব ইতিহাস সাক্ষী যে কুরাইশরা যেসব কারণে অবশেষে সন্ধি করতে বাধ্য হয়েছিল তার মাঝে অনেক বড় একটি কারণ ছিল তাদের বাণিজ্য কাফেলার পথ রোধ করা বা পথ বন্ধ হওয়া। অতএব এটি অত্যন্ত কার্যকরী পদক্ষেপ ছিল যা যথাসময়ে সফলতার কারণ হয়েছে বা সফলতা বয়ে এনেছে। এছাড়া আরেকটি কারণ হলো কুরাইশদের এসব কাফেলার লভ্যাংশের অর্থ অধিকাংশ সময় ইসলামকে নির্মূল করার প্রচেষ্টায় ব্যয় করা হতো। বরং কোনো কোনো কাফেলা বিশেষত এই উদ্দেশ্যেই প্রেরণ করা হতো যে তাদের পুরো লভ্যাংশের অর্থ মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এরূপ পরিস্থিতিতে সবাই বুঝতে পারবে যে এসব কাফেলাকে বাধাগ্রস্ত করা নিজ সত্ত্বেও একটি বৈধ এবং যুক্তিসঙ্গত কারণ বা লক্ষ্য ছিল। ওবায়দা বিন হারেস রাদিয়াল্লাহু আনহুর অভিযান, যাতে হযরত উতবা কুরাইশদের বাহিনী ছেড়ে মুসলমানদের সাথে এসে যোগদান করেছিলেন, এর বিস্তারিত বিবরণ কিছুটা এরূপ। এর কিছু অংশ বিগত কোনো খুতবায় আমি বর্ণনা করেছি, তথাপি এখানেও কিছুটা বলে দিচ্ছি। দ্বিতীয় হিজরি সনের রবিউল আউয়াল মাসের শুরুর দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একজন নিকট আত্মীয় উবাইদা বিন হারেস মুত্তালবির নেতৃত্বে 60 জন উষ্ঠারোহী মুহাজিদদের একটি দল প্রেরণ করেন। এই অভিযানের উদ্দেশ্যও ছিল মক্কার কুরাইশদের আক্রমণ প্রতিহত করা। এটি সিরাত খাতামান নাবিন পুস্তকেরই উদ্ধৃতি দিচ্ছি আমি। অতঃপর উবাইদা বিন আল হারেস এবং তার সঙ্গীরা কিছুদূর পথ পাড়ি দিয়ে সানিয়াতুল মারায়ের কাছাকাছি পৌঁছান। তখন হঠাৎ তারা দেখতে পান অস্ত্রে শস্ত্রে সজ্জিত কুরাইশদের 200 যুবক ইকরামা বিন আবু জাহেলের নেতৃত্বে শিবির স্থাপন করে আছে। উভয় পক্ষ পরস্পরের মুখোমুখি হয় এবং একে অপরের বিরুদ্ধে কিছুটা তীরনিক্ষেপ করে। কিন্তু এরপর মুসলমানদের পেছনে অতিরিক্ত বাহিনী আছে ভেবে মুশরিকদের দল যুদ্ধ করা থেকে পিছপা হয়ে যায় আর মুসলমানরাও তাদের পিছু ধাওয়া করেনি। যদিও মুশরিকদের সেনাদল থেকে দুজন অর্থাৎ মিকদাদ বিন আমর এবং উতবা বিন গাজওয়ান ইকরামা বিন আবু জাহেলের নেতৃত্ব থেকে নিজেদেরকে মুক্ত করে নিজেরাই মুসলমানদের দলে এসে যোগদান করেন। আর লিখিত আছে যে সুযোগ বুঝে মুসলমানদের দলে যোগ দেওয়ার উদ্দেশ্যেই তারা কুরাইশদের সাথে বেরিয়েছিল। তারা মনে মনে মুসলমান ছিল, কিন্তু নিজেদের দুর্বলতার কারণে কুরাইশদের ভয়ে হিজরত করতে পারছিলেন না। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বিশ্লেষণ করে বলেন, সম্ভবত এই ঘটনাই কুরাইশদের মনোবল ভেঙে দিয়েছিল এবং তারা এটিকে অশুভ লক্ষণ মনে করে পিছপা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ইতিহাসে এর উল্লেখ নেই যে কুরাইশদের এই বাহিনী, যেটি নির্ঘাত কোনো বাণিজ্যিক কাফেলা ছিল না এবং যেটি সম্পর্কে ইবনে ইসহাক জামে আজিম অর্থাৎ বিরাট সেনাবাহিনী শব্দ ব্যবহার করেছেন, সেটি কোনো বিশেষ উদ্দেশ্যে এদিকে এসেছিল কি না। কিন্তু এতটুকু নিশ্চিত যে তাদের সংকল্প শুভ ছিল না, সৎ সংকল্প ছিল না, আর এটি আল্লাহ তাআলার কৃপা ছিল যে মুসলমানদের সজাগ সতর্ক দেখে এবং নিজেদের কতককে মুসলমানদের দলে ভিড়তে দেখে তারা সাহস হারিয়ে ফেলে এবং ফিরে যায়। আর এই অভিযানের ফলে সাহাবিদের যে তাৎক্ষণিক লাভ হয় তা হলো কুরাইশদের অত্যাচার নিপীড়ন থেকে দুটি মুসলমান আত্মা মুক্তি লাভ করে। হযরত উতবা বিন গজওয়ান রাদিয়াল্লাহু আনহু এবং তার মুক্ত ক্রীতদাস খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে মদিনা অভিমুখে হিজরত করেন, তাবাকাতুল কুবরা গ্রন্থে এই রেওয়ায়েত বর্ণিত হয়েছে যে তখন কুবায় তিনি হযরত আবদুল্লাহ বিন সালমা আজলানির গৃহে অবস্থান করেন এবং হযরত উতবা যখন মদিনা পৌঁছেন তখন তিনি হযরত আব্বাদ বিন বিশরের গৃহে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উতবা বিন গজওয়ান এবং হযরত আবু দুজানার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। হযরত উতবা বিন গজওয়ান সম্পর্কে আরও কিছু রেওয়ায়ত রয়েছে যা ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে উপস্থাপন করব। এখন আমি প্রথমত এই ঘোষণা করতে চাই যে দৈনিক আল ফজলের ওয়েবসাইট সংস্করণ আরম্ভ করা হয়েছে, এ বিষয়ে ঘোষণা করব। অনুরূপভাবে দুটি জানাজাও রয়েছে, সেই মরহুমদেরও স্মৃতিচারণ করব। দৈনিক আল ফজলের 106 বছর পূর্তি উপলক্ষে লন্ডন থেকে দৈনিক আল ফজল অনলাইন সংস্করণের প্রকাশনা আরম্ভ হচ্ছে। আর এই দৈনিক আল ফজল আজ থেকে 106 বছর পূর্বে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর অনুমতি ও দোয়ার মাধ্যমে 18 জুন 1913 সনে আরম্ভ করেছিলেন, এর প্রকাশনা শুরু করেছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর কিছুদিন লাহোর থেকে এটি প্রকাশিত হতে থাকে। এরপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এটি রাবোয়া থেকে প্রকাশিত হতে আরম্ভ হয়। এই প্রাচীনতম উর্দু দৈনিক পত্রিকা আল ফজলের অনলাইন সংস্করণ লন্ডন থেকে 13 ডিসেম্বর 2019 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। আজ ইনশাল্লাহ এর উদ্বোধন হবে, যা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সর্বত্র অতি সহজেই পাওয়া যাবে বা খুবই সহজলভ্য হবে। এর ওয়েবসাইট alfazalonline.org প্রস্তুত হয়ে গেছে এবং এর প্রথম সংখ্যাও এতে পাওয়া যাচ্ছে। এখানে আমাদের কেন্দ্রীয় যে আইটি টিম রয়েছে তারা এর জন্য অনেক পরিশ্রম করেছে। এর মাঝে আল ফজলের গুরুত্ব ও কল্যাণ সম্পর্কিত অনেক কিছুই রয়েছে। মহান আল্লাহর বাণী সম্পর্কিত বিষয়বস্তুর অধীনে পবিত্র কোরআনের আয়াত দেওয়া হবে আর মহানবী ইসলামের বাণীর আলোকে হাদিসও থাকবে এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের নির্দেশাবলী সমৃদ্ধ উদ্ধৃতিও থাকবে। অনুরূপভাবে কতক আহমদি প্রবন্ধকারের প্রবন্ধ এবং অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো এখানে থাকবে, আহমদি কবিদের নজমও থাকবে। এই পত্রিকা ওয়েবসাইট ছাড়া টুইটারও রয়েছে আর এর অ্যান্ড্রয়েড অ্যাপও প্রস্তুত হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন যেহেতু দৈনিক সংস্করণ আরম্ভ হয়েছে তাই যারা উর্দু পড়তে পারেন তাদের এটি থেকে লাভবান হওয়ার চেষ্টা করা উচিত। এছাড়া একইভাবে প্রবন্ধকার এবং কবিগণও আপনাদের লেখনীর মাধ্যমে একে সহায়তা করুন যেন উৎকৃষ্ট এবং গবেষণামূলক প্রবন্ধ এতে প্রকাশ করা যায়। এই ওয়েবসাইটে দৈনিক পত্রিকার সংখ্যা পিডিএফ আকারে ইমেজ ফাইলও থাকবে যা সরাসরি পাঠ করার পাশাপাশি ডাউনলোডও করা যাবে, অথবা যারা প্রিন্ট করে পড়তে চায় তারাও পড়তে পারবে। মোট কথা আজ এটির উদ্বোধন হবে ইনশাআল্লাহ। অনুরূপভাবে প্রতি সোমবার এই ওয়েবসাইটে জুমার খুতবার পরিপূর্ণ টেক্সট বা মূল খুতবা প্রকাশ করা হবে এবং চলতি সপ্তাহের খুতবার সারাংশ দেওয়া হবে ইনশাআল্লাহ। জুমার পর এটির উদ্বোধন করা হবে। আজ আমি দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব এবং তাদের জানাজাও পড়াবো ইনশাআল্লাহ। তাদের মধ্যে প্রথম জন হচ্ছে মোকাররমা সৈয়দা তানভীরুল ইসলাম সাহেবা, যিনি মরহুম মোকাররম মির্জা হাফিজ আহমদ সাহেবের সহধর্মিনী ছিলেন। গত 7ই ডিসেম্বর তারিখে 91 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসিয়া ছিলেন। তার বংশ পরিচয় হল, তার পিতার নাম ছিল মীর আব্দুসালাম। তিনি অর্থাৎ মরহুমা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরনো নিষ্ঠাবান সাহাবি হযরত মীর হুসামউদ্দিন সাহেবের প্রপৌত্রী ছিলেন, হযরত সৈয়দ মীর হামেদ শাহ সাহেবের পৌত্রী ছিলেন এবং হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ ছিলেন। হযরত মীর হুসামউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবিও বটে। তিনি 1839 সনে শিয়ালকোটে জন্মগ্রহণ করেন এবং সেখানে বড়ই সুপরিচিত একজন হেকিম ছিলেন। হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিয়ালকোটে অবস্থান করছিলেন তখন হেকিম সাহেব ব্যবস্থাপত্র প্রদান তথা ডাক্তারি করতেন। সে যুগে হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম তার গৃহের একটি অংশে বাসও করেছেন। আর 1877 সনে যখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম শিয়ালকোটে আসেন তখন হেকিম সাহেবের গৃহে একটি দাওয়াতের অনুষ্ঠানে তিনি গমন করেন বা যান। হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যুবক বয়সের আদর্শ এবং এমন পবিত্র ছিল যে যখন মসীহ মওউদ আলাইহিস সালাম দাবি করেন তখন যারা পবিত্র চেতা এবং পূর্ণ স্বভাবের ছিলেন এবং বুদ্ধিবৃত্তি এবং বিচক্ষণতার নূর থেকে অংশ লাভকারীদের অন্তর্ভুক্ত ছিলেন তারা তাকে গ্রহণ করেন। আর শিয়ালকোটের যে বন্ধুরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে গ্রহণ করেছিলেন তাদের মাঝে নিষ্ঠা ও বিশ্বস্ততায় এই পরিবারটিও সর্বাগ্রে ছিল। 1890 সালের 29শে ডিসেম্বর মীর হুসামউদ্দিন সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করেছিলেন। বয়াতের রেজিস্টার অনুযায়ী তার নাম্বার হলো 213 এবং তার স্ত্রী ফিরোজা বেগম সাহেবার নাম্বার হলো 246, যিনি 1892 সালের 7ই ফেব্রুয়ারি তারিখে বয়াত করেছিলেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুস্তকে এই সাহাবির উল্লেখ করেছেন, যেমন ইজালায় আওহাম, আসমানি ফয়সলা, আয়না কামালাত ইসলাম, তোফায় কায়সারিয়া, সিরাজুম মুনির, কিতাবুল বারিয়া, হাকিকাতুল ওয়াহি এবং মলফুজাত পঞ্চম খণ্ডের বিভিন্ন জায়গায় তিনি তার নিষ্ঠাবান অনুসারী জলসায় অংশগ্রহণকারী, ডায়মন্ড জুবলি জলসায় চাঁদা প্রদানকারী এবং শান্তিপূর্ণ জামাতের সদস্য হিসেবে তার নাম উল্লেখ করেছেন। যা হোক, শ্রদ্ধেয়া সৈয়দা তানভীরুল ইসলাম সাহেবা তারই বংশধর ছিলেন এবং তিনি 1928 সালে শিয়ালকোটে জন্মলাভ করেন এবং 1948 সালের জানুয়ারি মাসে মির্জা হাফিজ আহমদ সাহেবের সাথে তার বিয়ে হয়। আর এভাবে তিনি হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ হন। 1956 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় 48 বছর তিনি কেন্দ্রীয় লাজনা এমাইল্লার সেক্রেটারি নুমায়েশ বা প্রদর্শনী সম্পাদক হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেন। একইভাবে তার আরও অনেক সেবা রয়েছে। খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর সাথে তার খুবই প্রেমময় বা স্নেহসুলভ সম্পর্ক ছিল। তাহাজ্জুদ পড়ার প্রতি তিনি অত্যন্ত যত্নবান ছিলেন। বরং তার বাড়ির কাজের মেয়ে বলেছে, যে রাতে তার মৃত্যু হয় সে রাতেও তিনি 3টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়েন, এরপর ঘুমিয়ে পড়েন, আর এভাবেই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। তার কন্যা বলেন, আমাকে তিনি বলতেন, বিয়ের পরে আমি যখন হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ হয়ে এই পরিবারে আসি তখন হযরত খলিফাতুল মসীহ সানি এবং হযরত উম্মে নাসের আমাকে এতটা আদর স্নেহ ও ভালোবাসা দিয়েছেন যে আমি পিত্রালয়ের কথা পুরোপুরি ভুলেই যাই। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর অনেক কথা ও উদ্ধৃতিও তার স্মরণে ছিল, অনেক ঘটনা তার মনে ছিল। আর তার স্মরণশক্তি খুবই প্রখর ছিল। আল্লাহ তালা তার সাথে ক্ষমার আচরণ করুন, দয়া করুন এবং তার মর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে আমেরিকা নিবাসী আমাদের মরহুমা সিস্টার হাজা শুকুরা নুরিয়া সাহেবার, যিনি 1 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1927 সনে তিনি জন্মগ্রহণ করেন। ওয়াশিংটন ডিসিতে তার প্রাথমিক জীবন কাটে। 1960-এর দশকে তিনি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি ওয়ার্ল্ড হিস্ট্রি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। অবসর গ্রহণের পর তার প্রোটেস্ট্যান্ট মিশনারি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখন তিনি জানতে পারেন যে ঈসা আলাইহিসসালাম খোদার পুত্র নন, তখন তিনি অন্য পথ অবলম্বন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এরপর 1968 সনে তিনি নিয়মিত রীতিমতোভাবে চার্চও পরিত্যাগ করেন বা চার্চে যাওয়া পরিপূর্ণ বন্ধ করে দেন। আমেরিকা, মেক্সিকো এবং ক্যানাডায় সফর করার পর তিনি আফ্রিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য 1 বছরের ছুটি নেন। এরপর তিনি ইউরোপেও সফর করেন। মনের মাঝে জাগ্রত হওয়া বিভিন্ন ধর্মীয় প্রশ্ন এবং সমস্যাদের সমাধানের জন্য তিনি উদগ্রীব থাকতেন। ওয়াশিংটন ডিসিতে ফিরে আসার পর তিনি ইসলামের সাথে পরিচিত হন। বিমানবন্দরে তার এক বন্ধুর ছেলের সাথে আকস্মিকভাবে তার সাক্ষাৎ হয়, যিনি কিছুদিন পূর্বে আহমদিয়াত গ্রহণ করেছিলেন। ওই সময় সেখানে শ্রদ্ধেয় মীর মোহাম্মদ আহমদ নাসির সাহেব অবস্থান করছিলেন। তার সাথে সাক্ষাতের জন্য জনাব মোহাম্মদ আহমদ নাসির সাহেব মুবাশের সাহেবের সাথে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেই বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য। কাজেই তখন তাদের সাথেও পরিচয় হয়ে যায়। ইসলাম ধর্ম সম্পর্কে তাকে তারা অবগত করেন। পরবর্তীতে এই ধারা চলতে থাকে এবং ধীরে ধীরে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকেন। আর তিনি যে বিশ্বাসের সন্ধানে ছিলেন তা তিনি ইসলামের মাঝে দেখতে পান। 1979 সনে স্বপ্নে তিনি পবিত্র কোরআন ও কালেমা শাহাদাত লেখা দেখতে পান। এরপর তার মনে দৃঢ় প্রত্যয় বা বিশ্বাস জন্মে যে আহমদিয়া তথা ইসলামী সত্যিকার ধর্ম, তাই তিনি বয়াত করেন। বয়াত করার পর তিনি বিভিন্ন পদে থেকে জামাতের সেবা করেছেন। লাজনা এমএলএ আমেরিকার বিভিন্ন অনুষ্ঠানে তিনি শুধু অংশগ্রহণই করতেন না, বরং সক্রিয় ভূমিকা পালন করতেন। 1986 সনে তিনি ওয়াশিংটন ডিসি মজলিসের সদর বা লাজনার প্রেসিডেন্ট মনোনীত হন। সেখানে তিনি 5 বছর পর্যন্ত স্বীয় দায়িত্ব পালন করেন এবং একইভাবে তিনি ন্যাশনাল নায়েব সদর হিসেবেও সেবা করার সুযোগ লাভ করেন। এছাড়া তিনি বিভিন্ন বিভাগে জামাতের সেবা করার সুযোগ পান। 1995 সনে তিনি হজব্রত পালনের সৌভাগ্য লাভ করেন। হজরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার নির্দেশনা ও পথনির্দেশ অনুসারে পবিত্র কোরআনের 5 খণ্ড বিশিষ্ট যে তফসির রয়েছে, 5 ভলিউম কমেন্ট্রি, এর জন্য 118 পৃষ্ঠা বিশিষ্ট সূচিপত্র প্রণয়নকরণ টিমেও তিনি অন্তর্ভুক্ত ছিলেন। আর তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা প্রস্তুত করার ক্ষেত্রে। লাজনা মেল্লা জামাত এবং মজলিসের বিভিন্ন বিষয়ের উপর তিনি প্রবন্ধ লিখেছেন। 1997 এবং 1998 সনে আতফালদের জন্য প্রত্যেক রবিবার ধর্মশিক্ষার ক্লাস প্রবর্তন করেন। নাসারাদের জন্য আহমদী সামার ক্যাম্প বা গ্রীষ্মকালীন শিবিরে কাউন্সিলর হিসেবে সেবা প্রদানের সুযোগ পেয়েছেন। বেশ কয়েক বছর ধরে তিনি আহমদিয়া ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটিতেও সেবা করার সুযোগ পেয়েছেন, যেখানে তিনি অত্যন্ত পরিশ্রম করে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আহমদীদের উপর যে নির্যাতন হচ্ছে এর উপর বিভিন্ন তথ্যাদি প্রস্তুত করেন, তথ্যবহুল ডকুমেন্টস তিনি প্রস্তুত করেন। সেখানকার মোবাল্লেগ মোকারম শামসাদ নাসির সাহেব লিখেন, এসব কাজ থেকেও বড় যে কাজটি তিনি করেছেন তা হলো তবলিগ করা হলো তার প্রথম পছন্দ, আর সবসময় তবলিগ করাকেই প্রাধান্য দিতেন। বেশ কয়েক বছর পর্যন্ত তিনি লাজনা এমাল্লার ন্যাশনাল সেক্রেটারি তবলিগ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। রেডিও এবং টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি তবলিগ করতেন। নিজের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং বিভিন্ন গির্জায় গিয়েও তবলিগী অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করতেন। জামাতের সাহিত্য এবং বই পুস্তক বিভিন্ন এথনিক গ্রুপে প্রচার করার জন্য, বিতরণ করার জন্য তিনি বিভিন্ন পরিকল্পনা হাতে নিতেন। হুজুর বলছেন যে এটি শামসাদ সাহেবের রিপোর্ট ছিল না, বরং অন্য একজনের পক্ষ থেকে এসেছে। শামসাদ সাহেব যা লিখেছেন তার সম্পর্কে তা হলো, সিস্টার শাকুরা নুরিয়া সাহেবা পর্দার বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। তিনি সর্বদা পাকিস্তানে এই রীতিতে বোরখা পরিধান করতেন, আর কোনো কাজের ক্ষেত্রে তার বোরখা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। জামাতি কাজের জন্য বিভিন্ন সময় তাকে সরকারি সিনেটর, কংগ্রেসম্যান প্রভৃতির সঙ্গে সাক্ষাৎ করতে হতো, আর সেখানেও তিনি বোরখা পরিধান করেই যেতেন আর সমস্ত কাজ সুন্দরভাবে সমাধা করতেন। তবলিগের কাজে মুবাল্লেকদেরকে অত্যন্ত সহযোগিতা করতেন। শামশাদ সাহেব বলেন, আমি যখন এখানে নতুন আসি তখন আমার সাথে বসে আমাকে আমেরিকার ইতিহাস সম্পর্কে অবহিত করেন আর কাজের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করেন। এরপর তিনি আরও লেখেন, খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসা ও সম্মান এবং বিশ্বস্ততার সম্পর্ক ছিল। গত বছর 1918 সনে আমি যখন আমেরিকা গিয়েছিলাম তখন অসুস্থতা সত্ত্বেও হুইল চেয়ারে বসে অনেক কষ্ট করে সাক্ষাতের জন্য এসেছিল আমার সাথে। খুতবা নিয়মিতভাবে শুনতেন, শুরুতে যখন MTA সেখানে ছিল না আর ক্যাসেটের মাধ্যমে খুতবা পাওয়া যেত তখন খুতবার ইংরেজি অনুবাদ করার বিষয়ে তিনি অনেক সহায়তা করেছেন। পাঁচ বেলা নামাজ বা জামাত পড়ার ক্ষেত্রে তিনি সচেতন ছিলেন। তিনি লেখেন, আমি যখনই তাকে দেখতাম তখন মসজিদেই পেতাম আর মসজিদে নিয়মিতভাবে বা জামাত নামাজে তিনি অংশ নিতেন। আল্লাহ তালা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন আর সেবার প্রেরণায় তা সমৃদ্ধ এবং আন্তরিক এমন মানুষ আল্লাহ তালা জামাতকে আরও অধিক দান করতে থাকুন। আমিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ